بسم الله الرحمن الرحيم. অনেক লোক ধারণা করে যে হুজুররা খুব সংকীর্ণ মনা, তারা একজন আর একজনকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। তো জাকির নায়কের তো অনেক ভক্ত, এটা হুজুরদের সহ্য করা করতে পারে না, এই জন্য তার বিরুদ্ধে বলে, এই জন্য বলা হয়। হ্যাঁ, এটা ইসলামের হেফাজত করার জন্য। আর তার মাহফিলে এত লোক হয় কেমনে এটা জানেন না? জানেন না? মাহফিল হইতেছে কুমিল্লায়, রাজশাহীর থেকে 10 গাড়ি লোক এসেছে, ময়মনসিংহ থেকে 10 গাড়ি লোক এসেছে, যেখানে মাপে লোক অনেক দূর দূর থেকে বাস ভরে ভরে লোক আনায় জামাত শিবির আল্লাহরা, তারা একে সাইডের জায়গায় উঠাইতে যাইতেছে, এই নিতম্বে ধরে উঠানো যায় কবে? নিতম্বে ধরে উঁচু করলেন সাইডের জায়গায়, সাইডের তো কোনো জায়গায় নেই। এলো ওষুধ বিক্রেতা, সাইদে হলো ওষুধ বিক্রেতা, কোন এলেম কালাম আছে? আমি আমতলা থাকতে বলছিলাম, ওখানে সাইদের অনেক ভক্ত ছিল, বলছিলাম আপনাদের বাসায় দাওয়াত দেন সাইদের আর আমারে। আমি বুখারি শরীফের একটা পৃষ্ঠা খুলে দিব, এমনি উল্টায় যেটাই খুললে খুলবে, একটা পৃষ্ঠা খুলে দিব, সাইদি যে জবত দিয়ে এই পৃষ্ঠাটা পড়ে দিবে, যে জবত নেই তো হাদিসে কোনো যে জবত নেই, গ্রামার দিয়ে পড়তে হয়। আপনার বাসায় দাওয়াত দেন খানার দাওয়াত, ওর মধ্যে খাওয়ার আগে বা পরে এই কাজটা হবে, আমি একটা পৃষ্ঠা খুলে দিব, দিলে সে যদি পড়তে পারে তাহলে আমিও প্রচার করবো যে সাইদি বড় আলেম, যদি পড়তে না পারে তাহলে আপনাদের মানতে হবে যে ওষুধ বিক্রেতা, রোড প্রফেসর, দিস ইজ রোড প্রফেসর। মওদুদের বই জনৈক আব্দুর রহিম হারিকেন বাংলা করছে, এক লোকের নাম ছিল আব্দুর রহিম হারিকেন, বুঝছেন? হারিকেন নাম হলো কেন? হাফিজ হুজুর যখন নাকি বটগাছ নিয়ে ইলেকশন করতেছিল, হাফিজ হুজুর তখন এই লোক হারিকেন নিয়ে দাঁড়াইছিল ইলেকশন, হাফিজ হুজুর বটগাছ আর ওনার হলো হারিকেন, তখন তো ওনার নাম হয়ে গেছিল আব্দুর রহিম হারিকেন। এই লোকটা মওদুদের সমস্ত উর্দু বইগুলো বাংলা করছে, মওদুদের ভেজাল বড়িগুলো এই দেশের লোকরে খাওয়ার ব্যবস্থা এই আব্দুর রহিম হারিকেন এই হারিকেনে করছে। এইগুলো পড়ে পড়ে দেল সাইদি অস করে, এইগুলো পড়ে পড়ে আজহারি অস করে, এতে কোন এলেম কালাম আছে? তাদের সংকীর্ণ মনের কারণে, ইসলামকে রক্ষা করার জন্য। একজন ভুল কথা বললো, কেউ কিছু বললো না, তাহলে ইসলাম রক্ষা হইল না? ভুল জিনিস চালু হয়ে গেল। যে কোনো আলেমের ব্যাপারে, আমি মানুষ, আমি কি ভুলের ঊর্ধ্বে? আমি একজন মানুষ, আমি শাইখুল হাদিস, আমি প্রধান মুফতি একটা মাদ্রাসার, আমি প্রায় 45 বছর পড়াইতেছি মাদ্রাসায় বুখারী শরীফ, 45 বছর, আমার কি কোনো ভুল হইতে পারে না? সেটা অন্য আলেমের নজরে পড়লে বলা ফরজ, বল্লা কি, যে কেউ ভুল করুক, এটা বলা জরুরি। ব্যক্তি বড় না, ইসলাম বড়। ইসলামকে একদম ঠিক হুবহু যা নাজেল হয়েছে ওইভাবে ধরে রাখতে হবে। কে কি কইল, সে কত বড় ব্যক্তি, তার ব্যক্তিত্ব দেখা হবে না। দেখা হবে মশলা ঠিক আছে কিনা। মশলা ঠিক না তাহলে যত বড় ব্যক্তি হোক, হাটাজারের হুজুর কইল একটা কথা, কথার কথা কিন্তু সেটা ভুল, তা আমাকে সেটা প্রতিবাদ করতে হবে। আমাকে মানে কি আলেমদেরকে, কি করতে হবে? উনি সারা বাংলাদেশের মুরব্বী, উনি এটা কইছে, দেখে প্রতিবাদ করা যায়? এইসব চলবে না, ইসলাম টিকবে না। ভালো করে বুঝুন, ভুল যেই করবে এটা আলোচনা হবে এবং এটা সংশোধন করা হবে ইসলামকে টিকানোর জন্য। খুব ভালো করে বুঝে রাখেন, কারো ভুল ছাড় দেওয়া হবে না। তাদের আজহারিকে বলে দেন যে এদেশে কওমি মাদ্রাসা আছে এবং সেখানে লাখ লাখ উলামা আছে, আছেন না কওমি মাদ্রাসায়? একজনও বেঁচে থাকতে তুমি যে আহলে হাদিসে রস করো এটা বাংলার মাটিতে চলবে না। তোমার আহলে হাদিসের ওয়াজ, এই ওয়াজ বাংলার মাটিতে চলবে না। তোমার মিঠা মিঠা বক্তৃতা, মদুন নামে বিষপান, আজহারের বক্তৃতা হলো মদুন নামে বিষপান, এটা চলবে না, এটা করতে দেওয়া হবে না। ইনশা আল্লাহ আল্লাহ তার দিনকে রক্ষা করবে। বহু আজহারি ফায়দা হয়েছে, আরো কত আজহারি ফায়দা হবে, কিন্তু আগে বাড়তে পারে নাই। আল্লাহ তার দিনকে হেফাজত করছে, আল্লাহ তার দিনকে হেফাজত করছে, তাহলে একটাও চলবে না। এটা তো ধর্মমন্ত্রী ক্লিয়ার বলে দিছে, জামাতের প্রোডাক্ট, জামাতের প্রোডাক্ট। আর এই কথা বারবার বলে কেমনি, সাইদির থেকে বড় আলেম কেউ নেই। সাইদির আমরা কোনো আলেমই বলি না। সরসিনা মাদ্রাসায় কতদিন ঘোরাফেরা করছে, আলিয়া মাদ্রাসায় কি শিখছে? আলিয়ায় কি কোন এলেম আছে নাকি? আলিয়ায় কোন এলেম আছে? এনে কত ঘোরাফেরা করছে, করে আব্দুর রহিম হারিকেনের বই পড়ছে, করে বিরাট মুফাসসির কোরআন হয়। আর মানুষ মনে করতে এর থেকে বড় আলেম আর বাংলাদেশে নেই। আমরা সব বোকা, বোকার বোকার স্বর্গে বাস করতেছি। লিকচার দিতে পারলে কি আলেম হয়ে যায়? লালবাগের যিনি প্রিন্সিপাল ছিল উনি এক লাইন লিকচার দিতে পারতো না, এক লাইন। লালবাগের যিনি প্রিন্সিপাল ছিলেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, তিনি দাঁড়ায় এক লাইন লিকচার দিতে পারতেন না, তার যোগ্যতা ছিল না লিকচার দেওয়ার। কিন্তু পাকিস্তানের যে বড় আলেম মুফতি তাকি উসমানি, তিনি মন্তব্য করছেন মাওলানা হেদায়েতুল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম। একটা লোক এক লাইন লিকচার দিতে পারতেছে না, তার সম্পর্কে মুফতি তাকি উসমানি বলতেছেন এনার থেকে বড় কোন মহাদেশ এই এশিয়া মহাদেশের মধ্যে নেই। আমি তার ছাত্র, আমি তার ছাত্র, আমি তার কাছে তিরমিজি শরীফ পড়ছি, আমি তার কাছে মিশকাত শরীফ পড়ছি। তাদের লিকচার দেওয়াটা বড় কথা না, বক্তে বক্তে অনেকে বক্তা হয়ে যায়। অনেক লোক ওই যে মসজিদে চান্দা তোলে না মাইক দিয়ে, ওই চান্দা তুলতে কি হয়ে যায়? আপনাদের আমতলা মসজিদে আগে খতিব ছিল, আমি চলে আসার পরে, হ্যাঁ কি নামটা জানো? আরে না নামটা মনে নেই আমার। এ কিন্তু কোন আলেম না, কোন মাদ্রাসা পড়ে নাই, ওই কোন মসজিদে টাকা তুলতো বক্তা হয়ে গেছে। আসে আপনাদের এরকম ঢাকা মহানগরীতে একটা মসজিদে
সে ক্ষতি হয়ে গেছে,
ক্ষতি হয়ে গেছে। তাহলে কমিটি কি পরিমাণ বকলম, কমিটি বকলম হলে তো এসব লোকেরা চান্স পায়। কমিটি বকলম যখন হয় তখন জাহেলরা চান্স পায়। কমিটির কিছু জ্ঞান থাকতে হয়, হক বাতিল করার মতো জ্ঞান থাকতে হয়। এই জন্য কওমি মাদ্রাসা আল্লাহ রহমত, এটা থাকলে, চালু থাকলে এদেশে কোনো বাতিল চলবে না। তারা কেউ না কেউ জীবন বাজি রেখে ওটা জনগণকে জানাই দিবে বাতিল, এর থেকে আপনারা ইমান রক্ষা করেন। আর কেউ করবেন কিনা আপনার ইচ্ছা, করলে ভালো, না করলে আপনি নিজ দায়িত্বের দোষে চলে যান। নিজ দায়িত্বে কোন আলেমের কান্দে পাও দিয়ে দিতে পারবেন না, আপনার নিজ দায়িত্বের দোষে দিতে হবে। আলেমরা তো বলে দিতে এটা গোমরা, আলেমদের কি স্বার্থ? আমার সাথে কি আজহারের কোনদিন দেখা হয়েছে, কোন কথা হয়েছে? কিন্তু বিভিন্ন সূত্রে তার ওয়াজগুলো আমার কাছে আসে, যারা এগুলো শোনে, যারা এগুলো দেখে, তারা তাদের কথাগুলো হুবহু আমার কাছে নকল করে। যেগুলো আমি দেখি যে মারাত্মক গুমরাহি, সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। আজহারে এই ওয়াজ করছে, এই হাদিস রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এটা এখন আর বলা জায়েজ নেই। এই হাদিস এখন আর আলোচনা করা কি নেই, সব হাদিস বলা যাবে না। হাদিসের ভান্ডারে অনেক হাদিস আছে, ওতে বাসনি করে দিলে গ্রহণযোগ্য, বহাল আছে, রহিত হয় নাই, এইরকম গুলো বলতে হবে। গ্রহণযোগ্য রহিত হয় নাই, কিন্তু এর তালাশ করে করে আনে ওই কোনগুলো রহিত গুলো, তা না হলে তো নতুন কথা হয় না, নতুন কথা না হলে তো প্রসিদ্ধ হওয়া যায় না, বুঝছেন না? কুমিল্লা এক লোক এরকম কোত্থেকে মুক্তি পড়ে এসে তার কোন নাম কাম হয় না, বড় দুঃখিত, মুক্তি পড়ে এলাম কোন নাম কাম তো হয় না আমার। পরে তার মাথায় একটা যুক্তি আছে, একটা সাংঘাতিক ফতোয়া দিতে হবে, দিলে তাহলে এই ওই ওসিলায় কি হয়ে যাবে, হ্যাঁ মুক্তি হয়ে যাবে, আমার নাম কাম হয়ে যাবে। পরে সে জুমার দিন ও টাইট করে ফতোয়া দিল, ঝিঙ্গা মছলি খানা মাকরু হয়, ঝিঙ্গা মছলি খানা মাকরু হয়। ঝিঙ্গা মছলি বুঝেন? বুঝেন না। ঝিঙ্গা মছলি মাঝে চিংড়ি মাছ, ঝিঙ্গা মছলি মানে কি? এ ফতোয়া দিল চিংড়ি মাছ খাওয়া মাকরু। এই ফতোয়া দেওয়ার সাথে সাথে পুরা কুমিল্লা তার নাম প্রসিদ্ধ হয়ে গেল, কি? সিংড়ি হুজুর। কেউ সিংড়ি কইল, কেউ চ্যাংড়া কইল, যাই হোক একটা কইল আর কি, প্রসিদ্ধ হয়ে গেল। এটা কি প্রসিদ্ধ হওয়ার তরিকা? আজিব। এর জন্য ওলামাদের ব্যাপারে বদগুমানি করবেন না, ওনারা একজন আর একজনের ভিতরে লেগে থাকে, লেগে থাকার কোনো ব্যাপার না। এখানে ব্যাপারটা হলো ইসলামকে রক্ষা করা, ইসলামকে হুবহু টিকায় রাখা। এর জন্য ওলামারা অতন্ত্র প্রহরী, সবসময় দৃষ্টি রাখতে হবে কে কোন দিক দিয়ে কি বলতেছে, ইসলামের বিরুদ্ধে কিনা, হইলেই তাকে পাকড়াও করতে হবে। তোমাকে কে অধিকার দিছে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে তোমাকে কথা বলার কে অধিকার দিছে? রসুলের হাদিসের বিরুদ্ধে কে অধিকার দিছে? তার খলিফা যা করে নাই তুমি সেটা প্রচার করতেছ, তুমি কোন ইসলামের প্রচারক? নিউ ইসলাম, এই মওদুদুল ইসলামের প্রচারক তুমি, তো ক্লিয়ার বলো। আমি মওদুদুল ইসলামের প্রচারক, পাবলিক জানুক, তা দেখো তোমার বয়ানে কোন লোক আছে কিনা। মাওলানা মাসুম নামে এক বক্তা ছিল ঢাকাইয়া, তার মাহফিলে খুব লোক হতো, তো এক মাসে ঘোষণা দিল যে আমি জামাত ইসলামে যোগদান করছি। ওখানে যোগদান করলে গাড়ি বাড়ি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়, ওই যোগদান করছি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার মাহফিল খালি হয়ে গেল, কোন লোক যে লোকটার কথা শোনার জন্য মাহফিল ভরে দিত আর লোকই পাওয়া যায়। অভিশপ্ত জামাত, সাহাবাই কেরামকে গালাগালি করার কারণে এটা কি অভিশপ্ত জামাত? ইসলামী জামাত নাই। এক ভাই প্রশ্ন করছে, উজুতে তিনবার মুখ ধোয়ার পর আলাদা পানি নিয়ে দাড়ি খেলাল করতে হবে কিনা? দাড়ি খেলাল করতে আলাদা পানি নিতে হবে, শুধু ডাইন হাত দিয়ে, শুধু নিয়ে এই আমার দিকান এইভাবে একটু ঘষা দিবেন, ঘষা দিয়ে হাতটাকে তল্লা দিয়ে ঢুকাবেন। কোন দিক দিয়ে ঢুকাইবেন? এই তল্লা দিয়ে, এই তালু সামনের দিকে। তকবীর তাহরিমের সময় তালু যেদিক থাকে, দাড়ি খেলাল করার পর হাতে তালু কোন দিক থাকবে? কিবলার দিক থাকবে। তাহলে কি করতে হবে? আলাদা পানি নিতে হবে, নিয়ে আপনি দেবেন খেলাল করেন, এই খেলাল চলবে না, এটা আপনার খেলাল, এটা আল্লাহ নবীর খেলাল নাই। আমার স্ত্রী নামাজ পড়া অবস্থায় যদি বাচ্চা কান্নাকাটি করে তাহলে কি নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে সামলাবে? নামাজ ছেড়ে দিবে না, কিন্তু কান্নাকাটি করলে কি হয়? বাচ্চারা কান্নাকাটি করলে আরো স্বাস্থ্য ভালো হয়, ব্যায়াম হয়, এই জন্য নামাজ ছেড়ে দিবে না, একটু সংক্ষেপ করে দিবে, একটু সংক্ষেপ করে দিবে। কান্নাকাটি বাচ্চার জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনি আল্লাহর দরবারে কান্না, কোন কিছু দোজখের আগুনকে নিভাইতে পারেন, কিন্তু আপনার এই জায়গায় আল্লাহ এক ফোঁটা পানি দেখছে, এই পানির এত পাওয়ার, কিসের এত সব ফেল, এই পানিটা দোজখকে নিভাই দিতে পারে, আল্লাহর ভয়ে এটা ফেলতে হবে। তাহাজ্জুদ পড়ে বা কিছু জিকির করে, কিছু কোরআন তেলাওয়াত করে, আল্লাহর আজাব গজবের কথা মনে করে, হ্যাঁ, এই পানিটা ফেলাইতে হবে, তো দোজখ মাফ হয়ে যাবে। আমি 1,00,000 টাকা দিয়ে জমি বন্ধক রেখেছি, কেন রাখছেন? নাজায়েজ। এখন আমি এই জমির ফসল 5 বছর অথবা 10 বছর ভোগ করলাম, সব সুদ হয়ে গেছে, করজ দিয়ে যে আপনি লাভ নিছেন, কি হয়ে গেছে? সুদ খাইছেন আপনি। উক্ত 1,00,000 টাকা থেকে জমির মালিকের সাথে কথা অনুযায়ী প্রতি বছরে 500 টাকা বা 200 টাকা হ্যাঁ কর্তন করলে সুদ হবে কিনা? 1,00,000 থেকে প্রতি বছর কত কাটবে? 500 বা 200। হ্যাঁ, এরকম খায়ে খাস না, না কি নাম দাদা, খায়ে খালাস, কি নাম দে, খায়ে খালাস হবে না, এতে হালাল হবে না। দেখতে হবে এই পরিমাণ টাকা ওই 1,00,000 থেকে ছাড় দিতে হবে প্রত্যেক বছর, যে টাকা দিয়ে ওই জমিটা 1 বছরের জন্য ভাড়া নেওয়া যায়, 1,00,000 থেকে এই পরিমাণ টাকা কাটতে হবে, 200 টাকা কেউ এই জমিটা ভাড়া দিবে আপনাকে 1 বছরের জন্য? কোশ্চিন কালও দিবে না, জায়েজ হয় নাই, সুদ হয়ে গেছে। হায়েজ নিফাস অবস্থায় মহিলাদের সাথে সহবাস করলে কোনো কাফফারা দিতে হয় কিনা। কাফফারা তো তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার করতে হয়, কারণ এতে দুজনেরই স্বাস্থ্যগত ক্ষতি হয়। আল্লাহর নাফরমানি তো হয়, স্বাস্থ্যগত রোগ হয়, এবং এমন কিছু রোগ হয় যেগুলো চিকিৎসা নেই। শোনেন না, সিফিলিস, গনোরিয়া, এগুলো শুনছেন? এই অবস্থায় বিবিদের কাছে গেলে যাও তো কিভাবে সম্ভব? এতো কারণ তবিয়াত অনুমতি দিবে না, সে কাপড় দিয়ে পেঁচাই পুচাই রাখছে, কোন রকম রক্তটা আটকে রাখছে, আপনি কি অবস্থায় যাবেন এখানে? আল্লাহ আল্লাহ, যদি কোন পিতার নিকটে হালাল সম্পদ না থাকে এবং ওই সম্পদ দ্বারাই নাবালক সন্তানের অতীত ও বর্তমানের ক্ষেত্র আদায় করে থাকে, তবে তা আদায় হবে কিনা? নাবালকের তো আর সন্তান টাকা থাকলেও দায়িত্ব বাপের উপরে, নাবালকের ক্ষেত্রের দায়িত্ব কার উপরে? এখন বাপের কাছে হালাল টাকা নেই, হারাম টাকা দিয়ে দিছে, ক্ষেত্রে আদায় হয়ে গেছে, কিন্তু হারাম টাকা দিয়ে কেন দিল, এর দায়িত্ব বাপের উপরে, কার উপরে? বাপকে এর জন্য গুণাগার হইতে হবে, এর জন্য কৈফিয়ত দিতে হবে। আমার বাবা মারা গেছেন, ওনার কয়েক মাসের নামাজ কাজা রয়েছে, ওই কয়েক মাসের ফিদিয়া দুই ভাগ করে এক ভাগ একজন গরিব লোকরে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় ভাগ মাদ্রাসায় দেওয়া হয়েছে, এখন কি তার ফিদিয়া আদায় হয়েছে? আর তার তো কোন অসুবিধা নেই, ফিদিয়া বোঝেন না, মৃত্যুর আগে কিছু নামাজ কাজা হয়ে গেছে, তার উজু টুজু করতে পারে না, কিছু নামাজ থেকে গেছে, ওটা ফিদিয়া হলো। একদিনে ধরতে হয় বেতের সহ কয় অক্ত? ছয় অক্ত। এক এক অক্তের ফিদিয়া হলো একটা ফিতরা, তাহলে একদিনের নামাজের ফিদিয়া কত? ছয়টা ফিতরা, ছয়টা ফিতরা, মনে করেন 600 টাকা এইভাবে দিতে হবে। তো এটা দুই ভাগ করে এক ভাগ গরিবরা দিছে, আর এক ভাগ লিল্লা বোর্ডিং, তো সে লিল্লা বোর্ডিং এ তো গরিব, লিল্লা বোর্ডিং এটা কি হুজুররা খাবে নাকি? লিল্লা বোর্ডিং এটা কোনো হুজুররা খায় না, ওটা গরিব ছাত্র, এতিম, হ্যাঁ বাপ নেই, ওদেরকে খানা খাওয়ানো হয়, ওদের চিকিৎসা দেওয়া হয়, তো দুটোটাই তো গরিব হলো, একে সে গরিবকে দিলেন আর একটা কারা দিলেন লীলা বডি, তো লীলা বডিটা কি? ওটাও গরিব, ওদের কি একটা অসুস্থ কথা বললো ডাক্তার সাহেব, যে এই জ্বরে এই ওষুধটা খাইলে ভালো হইতে লাগে এক সপ্তাহ, ওই জ্বরে ওই ওষুধটা খাইলে ভালো হইতে কতদিন লাগে? এক সপ্তাহ লাগে। আর ওষুধ না খান এমনি থেকে গেলেন, তাহলে ভালো হতে লাগে হলো 7 দিন। কি বলতো, এখানে যেরকম পার্থক্য হয় নাই, ওইখানে গরিব আর লীলা বটে কি হয় নাই, কোন পার্থক্য হয় নাই। ইউরোপ আমেরিকাতে চাকরি বা ব্যবসা করে সেখানে স্থায়ীভাবে থাকা শরীয়তের মাসআলা কি? দাওয়াত নিয়েতে তো যাওয়া যায়, কিন্তু থাকা একটু মুশকিল, বিশেষ করে বিবি প্রস্তাব নিয়ে থাকা মুশকিল, কারণ সেখানে পরিবেশ খুব নোংরা, ল্যাংটা পরিবেশ, কিচ্ছু বলতে পারবে না। আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধব নিয়ে আসবে, আপনাকে সম্মান করতে হবে, বয়ফ্রেন্ড গুলোকে কি করতে হবে, খুব সম্মান করতে হবে। তা না হলে ওই মেয়ে যদি পুলিশকে জানাই দেয় তাহলে আপনার জেল হয়ে যাবে। তুমি তোমার মেয়ের ভালোবাসার সম্মান জানাইলে না কেন? সেখানে ভালোবাসা, জেনা, এগুলো খুব পবিত্র জিনিস। ইউরোপ আমেরিকায় জেনা ব্যভিচার কি, জেনা ব্যভিচার সমকামিতা, সেখানে খুবই পবিত্র। শুকরগিরি করা, শুকর চেনেন না, শুয়োর চেনেন, এই শুয়োরগিরি করা সেখানে কি, সেখানে সভ্যতা। আপনাদেরকে সভ্য বলতেছেন, এদের মতো অসভ্য আল্লাহর জমিনে নেই। আর আমাদের ছেলেবেলা হাত তাকে যদি একটু যাইতে পারতাম, যাও যে বেশি বেশি মরো আমেরিকা, যাও যে বেশি বেশি মরো, তাদের থাকার জন্য যাওয়া ঠিক না, কিন্তু ছেলেপেলে মানুষ করা মুশকিল। সৌদি আরবের কোন সমালোচনা করা যাবে কিনা, কারণ এই ব্যাপারে নাকি হাদিস আছে, অনুগ্রহ করে একটু বিস্তারিত বলতেন। সৌদি আরবের ব্যাপারে কোন হাদিস নেই। সৌদি আরব একটা রাষ্ট্র, যারা উসমানী খেলাফতকে ধ্বংস করে ইংরেজদের সাথে আতাত করে কায়েম করা হয়েছে, ইংরেজদের সাথে আতাত করে কায়েম করা হয়েছে। তারা এই ওয়াদা করে আসছিল যে আমরা ঠিক আছে গলত তরিকায় আসছি, গলত তরিকায়, কিন্তু আমরা এটা ইসলামী শরিয়া অনুযায়ী চালাইব। কিন্তু বাদশাহ সালমান এত পাজি, এ আসার পরের থেকে ইসলামী শরিয়া বিদায়, সেখানে আমেরিকা শরিয়া চলতেছে। সৌদি আরব কি চলতেছে? আমেরিকা শরিয়ত, ইসরায়েলের শরিয়ত, জিনা ব্যভিচার, এসব কাজের বুয়ারা দেয়। এরা এসে কি গল্প দেয় জানেন না? কাজের বুয়ারা যে যায় ফিরে এসে কি গল্পটা দেয়, একবার বাপ আসে আর একবার ছেলে আসে, এই অবস্থা। সেখানে যে পরিমাণ নাচ গান হইতেছে, যে পরিমাণ সিনেমা হইতেছে, প্রত্যেকটা দোকানে সেলসম্যান মহিলা বসানো হয়েছে, এটা ইসলামী শরিয়ত? তাহলে সৌদি আরবের সমালোচনা যাবে কিনা, কি বুঝলেন? আমি তো আর অনেক সমালোচনা করলাম, এটা দিয়ে কিছু বুঝলেন না? লোকেরা গেছে মুফতি দিন মোহাম্মদ সাহেব নামে এক মুফতি ছিল, খুব নাম করা লালবাগ মাদ্রাসা ছিল মুফতি, উনি ঢাকাইয়া। হ্যাঁ, ঢাকায় এত বড় মুফতি হয়নি। তো উনি গেছে, উনি নাস্তা খেয়ে পান খাইতেছে, নাস্তা খেয়ে পান খাইতেছে, তখন কিছু লোক গেছে, একদল লোক, হুজুর গতকাল তো 29 তারিখ গেল, তো 29 তারিখ কি চাঁদ দেখা গেছে, আজকে কি রোজা হবে না রাখতে হবে না? দেখতেছে উনি পান খাইতেছে, উনি পান খাইতেছে, তো ওনাকে জিজ্ঞেস করতেছে কালকে কি চাঁদ দেখা গেছে, যদি চাঁদ দেখা হয় দেয় তাহলে আজকে রোজা। তারপরে এই লোকগুলো এত বেকুব, জিজ্ঞেস করতেছে কালকে কি চাঁদ দেখা গেছে, তুমি খেপে গেছেন, बोलते थे मुफ्ती दीन मोहम्मद पान चबा रहा है, ये दलील है, कल चांद नहीं हुआ। मुफ्ती दीन मोहम्मद पान चबा रहा है, ये दलील है कि कल चांद नहीं हुआ। हम इधर पान खेते এইটে দলিল কাল কি হয় নাই, সাদ হয় নাই। কুরবানির সময় যদি ইমাম হাফেজ ও অন্যান্য হুজুরগণ কুরবানি দাতাকে ভালো করে জিজ্ঞাসা করে নেন যে তারা সুদ ঘুষ মাদক ব্যবসা বিভিন্ন অপরাধে জড়িত আছে কিনা, যদি থাকে তাহলে তাদের পশু জবাই করবে না। এমনি ভাবে নামাজ রোজা সম্পর্ক জেনে নেন, এভাবে মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমের উপরে আসবে। এই তরিকা সই না। কুরবানি করতে দেয় নামাজ পড়ে কিনা, ঘুষ খায় কিনা, এইভাবে তো বলে না। ওর জন্য আল্লাহটা ওয়াজ করতে হবে। কুরবানির সময় শুধু দেখতে হবে তার মাল হালাল কিনা, মাল তার পুরা দিনদারির খবর নেবেন, এ টু জেড। হ্যাঁ, এ টু জেড এইভাবে দিন কায়েম করবেন। এটা আপনার পদ্ধতি, শরীয়তের পদ্ধতি না। কার সাথে কার বিয়ে হবে তা কখন নির্ধারণ করা হয়? আগে নির্ধারণ হয়ে রয়েছে, ভবিষ্যতে নির্ধারণ হবে না। আগেতেই চতুর্থ পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াতটা পড়েন, চতুর্থ পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াতটা পড়েন। এখানে আল্লাহ লিখে দিছে একটা পুরুষ কাকে কাকে বিবাহ করা হারাম, এটা লিখে দিছে। ওইগুলো বাদ দিয়ে আপনি যারা ইচ্ছা বিয়ে করেন, মুসলমান হইতে হবে। কিন্তু এই কয়জন বাদ, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, শুরুই করছে তোমাদের জন্য তোমাদের মাকে হারাম করে দেওয়া হলো, তোমার মেয়েকে হারাম করে দেওয়া হলো, তোমার ভাই বা বোনের সন্তানকে হারাম করা হলো, আপন ফুফিকে হারাম করা হলো, শাশুড়িকে হারাম করা হলো, এইভাবে 14 জনের নাম আছে। বুঝছেন কোন জায়গায়? চতুর্থ পারার শেষ পৃষ্ঠার ঘরে তফসির রাখতে হবে, এটা পড়ে না। হ্যাঁ, মারিফুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন দেখেন। বিমা দুই প্রকার, জীবন বিমা, সাধারণ বিমা। ব্যাংক এবং জীবন বিমা প্রতিষ্ঠান সুদের লেনদেন করে, বিমাতে সুদও আছে আবার কি আছে, জুয়াও আছে। নর্মাল যদি আপনি কিস্তি দিয়ে দেন তখন দিবে সুদ, আর যদি আপনি মাঝখানে মারা যান, কিস্তি দেওয়া শেষ হয় নাই, তখন পুরো টাকাটা তারা দিয়ে দেবে, যা ঠিক করা হয়েছিল দাম পুরোটা দিয়ে দিবে। দিচ্ছেন 5,000, তারা হয়তো দিবে 50,000, কথার কথা। এটা জুয়া। ব্যাংকে শুধু সুদ হয়, আর বিমাতে সুদ হয় আর জুয়া হয়, দুটা হয়। কিন্তু সাধারণ বিমা প্রতিষ্ঠান কোন সুদের লেনদেন করে না। কেন? সাধারণ বিমা আবার কোনটাতে সুদের লেনদেন করে না? তাহলে কি কারণে সাধারণ বিমা প্রতিষ্ঠানে চাকরি করা ঠিক হবে না? বুঝিয়ে বললে উপকৃত হব, এটি আমি বুঝতে পারলাম না। এটা পরে আমার রুমে দেখা করে বুঝান। বিমা আমার কোন সুদ হয় না, আমি জানি যে কোনো বিমাতে সুদও আছে আবার কি আছে। এবং এগুলো যারা করে, হ্যাঁ, বিমা যারা করে, এদের বাপ ছেলে পেলে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আমার আব্বা তাড়াতাড়ি মারা যাক, মারা গেলে আমরা বিরাট অঙ্কর একটা ই পাবো। ওরা এই প্রতিষ্ঠানতে বড় অঙ্কের একটা, আর নর্মালি মরে গেলে পাবো না, নর্মালি মরে গেলে কিছু সুদ পাওয়া যাবে। আর তো ভাব যদি গাড়ির তলে পড়ে মরে তাহলে বিরাট অঙ্ক। আপনি যদি গাড়ির তলে পড়ে মরেন এই জন্য আপনার ছেলে পেলে কায় মনোবাক্যে কি করে দোয়া করে, এই দোয়া নিবেন? এটা আপনার নেবেন এই দোয়া? তাহলে এগুলো করেন না। কোন ছেলের জন্য নিজের আপন মায়ের বোন, মায়ের বোন মানে কি খালা, খালা ও মায়ের সাথে দেখা কথা বলা যায়? হ্যাঁ যায়, ঠিক আছে, দেখা করা যায়, কথা বলা যায়। সৎ মায়ের বোন ও মায়ের সাথে দেখা বলা, দেখা কথা বলা যাবে কিনা? সৎ মায়ের বোনের সাথে দেখা করা কথা বলা যাবে না, সৎমা কিছু লাগে না আপনার, শরিয়াতে সৎমা কিছুই লাগে না, তাদের থেকে পর্দা করতে হবে। আমরা অনেকে যখন রিক্সায় উঠি তখন দুজনের জায়গায় তিন চারজন করে উঠি, এতে আমাদের ভাড়া বেশি দেওয়া দরকার ছিল কিন্তু আমরা ভাড়া কম দেই। স্কুল কলেজের ছেলে পেলে ওদের অভ্যাসই কি কম দেওয়া, এরা তো শিক্ষা পায়নি, ইনসাফ করা পায়নি, কিভাবে ঠকা যায়, ঠকানো যায়? ওরা পড়ে হলে ইংরেজদের বিদ্যা, আর ইংরেজদের হলে দখলদার, তো দখলদারিত্ব শিখছে, এদের কম দেওয়াই এদের অভ্যাস। আধা ঘন্টার জন্য বাসের মধ্যে, হ্যাঁ আধা ঘন্টা তর্ক করে, এক ঘন্টা তর্ক করে, আট আনার জন্য, এক টাকার জন্য তর্ক করে, তারপর যখন নেমে দেয় আর বাস ছাড়ে দেয় তখন হেলপারে কয়েকটা গালি দেয়, এই গালিগুলো লয়ে কান্দে করলে বাড়ি দেয়, কি লাভ? নবীজি কইতেছে এরা গরিব মানুষ, এদের পারলে কিছু বেশি দাও, নেওয়ার সময় একটু কম নাও, দেখো আল্লাহ তোমারে কিভাবে বাড়ায়, পরীক্ষা করে দেখো, নেওয়ার সময় কম নাও, দেওয়ার সময়। আর ওদের তরিকা কি, নেওয়ার সময় তো বাড়াই নিতে হবে আর দেওয়ার সময় কম দিতে হবে। এলে স্কুলের বিদ্যা আর মাদ্রাসার বিদ্যার মধ্যে পার্থক্য, এদের টাকা কম দিল। আবার যখন বাস লঞ্চ অন্যান্য যানবাহনে উঠি তখন আমরা অনেকে ভাড়া না দিয়ে নেমে পড়ি, এই শয়তানই তো শিখানো হয় তোমাকে কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে ফাঁকি দিবা কেমন? এই লঞ্চের যে মালিক সে তো ধরবে তোমার হাসরে ময়দানে, আমার লঞ্চে চড়ছিল ভাড়া দেয়নি, তখন করতে দিবা, এই ফাঁকিবাজি চলবে না। লঞ্চে চড়ছে বাসে চড়ছে এক ফাঁক দিয়ে নেমে গেছে, টাকা দেয়নি, জায়েজ আছে? এর মধ্যে কেউ করে থাকেন তারা ওই লঞ্চের টিকিট কেনেন, কিনে ওই টিকিটটা ছিঁড়ে ফেলেন, যদি কেউ এই কাণ্ড করে থাকেন, কেন অনেক স্কুল কলেজের ছাত্র থাকতে পারে, হ্যাঁ তারা এগুলো করাটাই স্বাভাবিক, না করাটা অস্বাভাবিক। এই যদি করে থাকেন তাহলে এখন আপনার তওবার সুরত কি, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেন, এই আস্তাগফিরুল্লাহ দ্বারা আপনার গোনা মাফ হবে না, আগে কি করতে হবে, ই করতে হবে, আগে সেলাই করবেন তারপর কলম দিবেন। বিরাট কেটে গেছে, আরে কলম দিয়ে দিল, এই বিরাট কাটা কি বন্ধ হবে, না আগে সেলাই করতে হবে, আগে সেলাই করে আসে, টিকিট কিনে ছিঁড়ে ফেলে, যে কোনো জায়গার হোক, ওখানে যা কিনার আছে নেওয়ার আছে টাকা দিয়ে নেন, নিয়ে ছিঁড়ে ফেলেন, এরপর তোবা করেন, আমরা তোবা কি হবে কবুল হবে, এই হলো বিধান। কোন একটা তো লাইন থাকবে ফেরত দেওয়ার, যদি কোন লাইন না থাকে ফেরত দেওয়ার, তখন মাস্টার সবের নিয়ত না করে ওই পরিমাণ টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে। ওই প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার কোন রাস্তা যদি না থাকে তাহলে ওই পরিমাণ টাকা সবের নিয়ত না করে গরিবদেরকে কি করতে হবে, দান করতে হবে। আপনার নিয়ত থাকবে ওই আমি ফাঁকি দিছিলাম, ওর মূল মালিক যে সেই সবটা পেয়ে যাক, তো সে যখন সব পেয়ে যাবে তখন আর আপনার বিরুদ্ধে কোন মোকদ্দমা দায়ের করবে না, কোন মামলা করবে না। আখেরাতে তো সব খুব কাজে লাগবে। আমি একটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণাধীন স্কুল এবং হেফজুল কোরআন মাদ্রাসার হিসাব রক্ষক পদে চাকরি করি। আমার বেতন উক্ত ইসলামী ব্যাংকের হেড অফিস থেকে দেওয়া হয়, এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন। এখানে কিছুটা সুযোগ বোঝা যাচ্ছে, আমি আর একদিনও বলছিলাম ব্যাংকে যারা সরাসরি সুদের সাথে জড়িত, সুদের একটা হিসাব করতে হয় না, কে নিচ্ছে কে দিচ্ছে, তাদেরটা তো হারাম। আর যারা দূরের থেকে করে, ব্যাংকের পিয়ন, ব্যাংকের ড্রাইভার, ব্যাংকের ইলেকট্রিশিয়ান, এগুলো কি না হারাম না? তো এ হলো ওই ব্যাংকের নিয়ন্ত্রণাধীন স্কুলের হিসাব রক্ষক, তাহলে কি সরাসরি সুদের সাথে জড়িত হলো? এই জন্য এটাকে জায়েজ বলা যায়, আপনি করতে পারেন। আমাদের মসজিদে আসর ও ইশার আজান অক্ত শুরুর 10 মিনিট আগে দেয়, এবার কি আল্লাহ নাকি? হ্যাঁ, আমাদের মসজিদে আসর ও ইশার আজান অক্ত শুরু হওয়ার 10 মিনিট আগে দেয় ও অক্ত শুরুর 3-4 মিনিট পরে জামাত শুরু করে, দেখি ঠিক হইতেছে? এটা ফতোয়া দিতে আমার লাগবে, এটা ফতোয়া দিতে আমার লাগবে না? আপনারা যে কেউ পারবেন, রক্ত হওয়ার 10 মিনিট আগে আজান দিচ্ছে আর রক্ত হওয়ার 3-4 মিনিট পরে, আর 3-4 মিনিট তো আজান দিতেই লাগে, যখন জামাত শুরু করতেছে ওই টাইমটা তো আজান চলবে। কাজে যতদূর আমার মনে হচ্ছে এটা আহলে হাদিসের মসজিদ, ওরা এইগুলো করে সবসময়, আমাদের আগে আগে থাকে, বুঝছেন না? আমরা আসর আজান দিব 5:15, ওরা দিয়ে রাখবে 3:30 কি 4:45 আজান দিয়ে বসে থাকবে। কাজে আহলে হাদিস হবে এটা। এখানে যারা ওয়াজ করে, যাদের আপলোড করা হয়েছে, এরা অধিকাংশই গোমরা বক্তা, খুব কম, খুব কম। আর ওটা দেখতে গেল আপনাকে গুনাহ করতে হবে, ওইটা যখন বের করতে যাবেন আপনি, এর মধ্যে বহু উলঙ্গ মহিলার সাথে আপনার সাক্ষাৎ হবে। ভালো বক্তা হয়তো একজন থাকতে পারে, অলিপুরি আছে একজন ভালো বক্তা, ঠিক আছে, তো কিন্তু ওর মধ্যে যাইতে যাইতে এর মধ্যে আপনার 5-10টা গোনা কবিরা করা শেষ। এই জন্য এইগুলো বাদ দিয়ে এই এই সরাসরি শেখেন, এটা ইসলাম শিক্ষা করার আসল তরিকা। এইটা এখন আপনারা যেভাবে শিখতেছেন এটা ইসলাম শিক্ষা করার আসল তরিকা। ওসব কিছু করতে গেলে গোনায় জড়িত হইতে হয়। আরো ওর মধ্যে নাস্তিকদের কথা আসবে, এই আসবে ও আসবে, একটু শুনি দেয় কি কয়, আর ওরা বলবে তো সব উল্টা পাল্টা, কিন্তু আপনি তো ওদের যুক্তি কাটতে পারবেন না, আপনার তো ওই পরিমাণ এলেমেন্ট আছে, আমি আজকে কাটলাম, যে 12 বছর ছেলে এর থেকে অনুমতি নিল, এটা তো হয় নাই, এই তারা যুক্তি দিচ্ছে। আমি এটা কেটে দিলাম না, যেখানে তো ওই যুক্তি না খাটবে না, কারণ এখানে ছেলের অনুমতির উপরে জবাই করা না করা কি না স্থগিত না, করতেই হবে। ও তো শুধু ছেলের মন মানসিকতা তৈরি করার জন্য জিজ্ঞেস করা হয়েছে, ওই অনুমতি ধরতব্য না। কিন্তু আপনি বুঝবেন কেমনে, আপনার কাছে তো এলএম নেই। হ্যাঁ, মওদুদী তার তফসিরে লিখছে, মওদুদী যে এক মালিক একটা কাগজে লিখে দিছে যে আমার তুমি আমার এই বাগান পাহারা দিবা, এর মধ্যে কোনো চোর পাওয়া গেলে হাত কেটে দিবা। এটা মালিকে মালিকে লিখে দিতে মালিকে মালিকে লিখে দিছে, মালিক বোঝেন না যারা বাগান বাগান পাহারা দেয়। এখন মালিক কি করছে, রাত দিন সকালে বেকালে ওই কাগজটা খুব সুন্দর করে তেলাওয়াত করতেছে, মালিকের লেখা কাগজটা কি করতেছে খুব সুন্দর তেলাওয়াত করতেছে, আর চোর যা পাওয়া যেতেছে সব ছেড়ে দিচ্ছে। চোর পাওয়া যেতে তো নাই, সেগুলো সব কি করতেছে ছেড়ে দিচ্ছে। ও খালি কি করতেছে, ওই মালিকের লেখা কাগজটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওটা তেলাওয়াত করতেছে। আমার মনিবের অর্ডার, এর চাকরি থাকবে? যুক্তিটা শুনতে কেমন লাগলো? আরে বাহ্যিক ভাবে কেমন লাগলো? ভালো লাগলো। হ্যাঁ, কারণ সে তেলাওয়াত করতেছে কিন্তু কি করতেছে না, বাস্তবায়ন করতেছে না। এটা অন্যায় কাজ না? তুমি মনিবের অর্ডার তেলাওয়াত করতেছো কিন্তু বাস্তবায়ন করতেছো না, এটা অন্যায় না? এই উদাহরণটা দিয়ে কোরআনের সূরার হাত কাটার কথা আছে না, ওই আয়াতটা আছে, আমি বলতেছে আমাদের সকলের অবস্থা ওই বাগানের মালির মতো, আমাদের সকলের অবস্থা বাগানের ওই মালির মতো। আমরা সকাল বিকাল ওই আয়াত পড়তেছি, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, এই আয়াত আমরা পড়তেছি, কিন্তু চোর যা ধরা পড়তেছে একটারও কি করা হইতেছে না, হাত কাটা হইতেছে না। তো আমাদের মধ্যে আর ওই মালির মধ্যে পার্থক্য কি বলেন, পার্থক্য কি? পার্থক্য আছে নেই? এইলো মওদুদের তফসির শোনাই দিলাম আপনাদের, আপনি আন এই তফসির পড়ে কি বুঝলেন, বুঝলেন আমাদের উদাহরণ ওই মালির মতো, ওটা পড়তেছে কিন্তু হাত কাটতেছে না। কিন্তু এইখানে আসলে মওদুদের এই তফসির হয় নাই, কারণ হাত কাটা যে আয়াতটা আয়াতটা মূলত পাবলিকরে বলে নাই, আল্লাহ পাবলিকরে বলে নাই। এটা হলো যারা দেশের পরিচালক প্রশাসনিক কর্মকর্তা, এই আয়াতটা তাদের জন্য নাযিল হয়েছে, তাদেরকে কইছে। তবে তাদের আয়াত নিয়ে পাবলিকের উপরে লাগাইতেছেন কেন? প্রশাসনিক কর্মকর্তার জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। হ্যাঁ, যারা জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে কইছে, দেখে আপনারা কইছে না প্রশাসনিক কর্মকর্তারা কইছে? এটা আপনার উপর লাগাই দিল, আপনি পাথর মারেন নাই, আপনি গুনাগার, আমাদের সাথে খাটবে? কিন্তু মওদুদে খাটাইছে। আমি এখন বলে দিলাম, এখন আপনি বুঝতে পারলেন ভুলটা কোথায়, মওদুদের ভুলটা কোথায় বুঝতে পারলেন। কিন্তু আমি বলার আগে কি আপনারা বুঝতে পারছিলেন যে মওদুদের ভুল তফসির করছে? এরকম ভুলে ভরা, কিন্তু আপনার এলেমে কুলাবে না যে এই জায়গায় কি ভুল করছে, বুঝছেন না? একটা গিলাস, একজন ডাক্তার বা বিজ্ঞানী বলতেছে এই গিলাসে পানি খাবেন না, এর মধ্যে আমি একটা মেডিসিন বলছি, হ্যাঁ, এ পানিতে খাবেন না, এটা খেলে ই হইতে পারে, আপনার নাড়ি ভুড়ি সব নষ্ট ভ্রষ্ট হয়ে যেতে পারে, খাইয়েন না ডাক্তারে। হ্যাঁ, বা এই ধরনের তারা ই আর কি বুঝে, তারা আপনাকে নিষেধ করতে খায়েন না, তাহলে আপনার উচিত কি না খাওয়া। আর এক লোক বলতে যে আমি তোমার কথা মানি না, আমি আগে খেয়ে দেখবো যে আসলে এতে নাড়িপুড়ি ছিঁড়ে দেয় কিনা, নষ্ট হয় কিনা, খেয়ে তারপর বুঝবো। এর কি অবস্থা হবে? হ্যাঁ, মরবে না এটা? একজন ডাক্তার সাহেব মানা করলো, যার জানা আছে এই মেডিসিনটা তাসের কি, সে বললো এরপর সে পরীক্ষা করে দেখবে তো হে মরবে। ঠিক, আমরা জানি, আমরা বললাম যে মওদুদুর তাফসীর পড়বেন না, তো ভুলে ভরা। আপনি কইতেছেন আমি আপনার কথা মানি না, আমি নিজে পড়ে দেখবো এর মধ্যে কি ভুল আছে। আপনি তো ভুল একটাও খুঁজে পাবেন না, আপনি ভুল একটাও খুঁজে পাইবেন না, মাঝখান তো আপনি মওদুদি হয়ে দেবেন, গুমরা হয়ে দেবেন। এই জন্য যারা জানে তাদেরকে অনুসরণ করেন, দুঃসাহস দেখাইতে দেন না। আমি কি বুঝাইতে পারছি? দুঃসাহস দেখায়েন না। আমাদের পরিবারের সবার অ্যালার্জি, গরুর গোস্ত, ডাক্তার গরুর গোস্ত খেতে নিষেধ করেছেন। এখন আমরা যদি গরু কুরবানি না করে খাসি কুরবানি করি বা মহিষ কুরবানি করি, তাহলে কি নিয়ত ভুল হয়ে যাবে? তা হবে না, শরীয়ত তো অধিকার দিছে, আপনি গরু দিয়েও করতে পারেন, আপনি খাসি দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, কয়েক রকম ই দিছে, মহিষ, ভেড়া, দুম্বা, খাসি, এগুলো এক বছর বয়স হইতে হয়, ভেড়া দুম্বা, আর গরু মহিষের বয়স হইতে হয় 2 বছর, আর উটের বয়স হইতে হয় 5 বছর। আল্লাহ তো অনেকগুলো এখতিয়ার দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, তো ডাক্তারের নিষেধ করার কারণে যেটা আপনার জন্য সুইটেবল আপনি সেটা করলেন, আল্লাহ নাফরমানি করার নিয়েতে না, এটা সমস্যা এড়ানোর জন্য, তো এতে কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, রাব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।